বুজুর্গ ওলামায়ে কেরামের সান্নিধ্যে দ্বীনের আলোচনার অনুষ্ঠানে কিছু সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলের দিক থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু মেহরবানি করে জোর আওয়াজ করলে মনে হয় ভালো হবে। মহাব্বতের সাথে পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের কালাম থেকে একখানা আয়াতে করিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে করিমা ও পঠিত হাদিসকে সামনে নিয়ে বলেছি 40 থেকে 50 মিনিট, ইনশাআল্লাহ এর বেশি যাবে না। এতটুকুন সময় আপনাদের খেদমত আলোকপাত করবো। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। সম্মানিত শুধু আপনারা বলেন, এ পৃথিবী, এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ ধূমকেতু, এ গ্যালাক্সি, এ তারকা, সবগুলি কার সৃষ্টি? স্রষ্টাকে কয়জন? একজন। স্রষ্টা হলেন একজন আল্লাহ। উনি ছাড়া এ পৃথিবীতে যা আমরা দেখি আর না দেখি সবগুলি হলো সৃষ্টি, সবগুলি হলো সৃষ্টি। এ পৃথিবীতে যত সৃষ্টিগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টির লক্ষ্যের দিক থেকে সেগুলি হলো দুই প্রকার। সৃষ্টির লক্ষ্যের দিক থেকে সকল সৃষ্টিগুলি হলো দুই প্রকার। এক প্রকারের সৃষ্টিগুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্যে, আর সকল সৃষ্টিগুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রথম প্রকার সৃষ্টিগুলের গোলামি করার জন্য। বিশ্বনবীজি বলেন, আত্মনিয়া করি কথাকম, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই তোমাদের খেদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তোমাদের সেবার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তোমাদের গোলামির জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের গোলামির জন্য। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক জায়গাতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল আম হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি, এটা ভেবেছ? না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টির পিছনে আমার বড় একটা লক্ষ্য আছে। সে লক্ষ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান, এই দুইটা জাতিকে আল্লাহ পাক বিশেষ করে তার ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছেন, আর সকল সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জিন আর ইনসানের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীতে যা দেখি সবগুলি আমাদের সেবা করবে, আর আমরা ইবাদত করব কার? আল্লাহ। পৃথিবীর যা দেখি সব আমাদের সেবক, বৈতনিক সেবক না অবৈতনিক সেবক। যেমন দেখেন, বৈদ্যুতিক বাল্বের আলো ছাড়া কি মানুষের জীবন চলে না? তারপরেও বিদ্যুতের বাল্বের আলো নেওয়ার কারণে প্রতি মাসে বিদ্যুতের বিলের কাগজ আসে না আসে না? নিচে লেখা থাকে, নির্ধারিত সময়ে বিল পেইড না করলে পূর্ব নোটিস ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হবে। যেই আলো ছাড়া মানুষের জীবন চলে, সেই আলোটার পিছনেও প্রতি মাসে বিল দিতে হয়, নইলে সংযোগ বিচ্ছিন্ন হয়। যেই আলো ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলতে পারে না, সেটি হলো সূর্যের আলো। বলুন তো দেখি, সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচে? জিন বাঁচবে? কোনো হায়ওয়ান জানোয়ার বাঁচবে? পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে? তমাম পৃথিবীর নিজাম ঠিক রাখতে চাইলে সূর্যের আলোর বিকল্প নাই। 10 দিন পর্যন্ত সূর্যের আলো দেখা না দিলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়, গরু ছাগল মরার উপক্রম হয়, জমিগুলি ধানগুলি তখন লাল হয়ে নষ্ট হতে থাকে। তাহলে সূর্যের আলো এমনই একটা আলো যে আলো ছাড়া পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতে পারে না। সেই আলো আমরা জন্মের পর থেকে অব্দগতি নিলাম, এ পর্যন্ত কোনোদিন বিলের কাগজ এসেছে কি? আসবে কি কখনো? কেন? কারণ আল্লাহ পাক সূর্যকে মানুষের সেবায় নিয়োজিত করে রেখে দিয়েছেন, বেতন ছাড়া যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত সূর্য মানুষের গোলামি করে যাবে। সম্মানিত শুনি, বৈদ্যুতিক বাল্বের পাখার বাতাস ছাড়া কি মানুষের জীবন চলে না? চলে। কিন্তু তারপরেও বৈদ্যুতিক পাখার বাতাস খাওয়ার কারণে বিল দিতে হয়। পক্ষান্তরে আল্লাহ পাকের কুদরতের তৈরি করা যে বাতাস, এই বাতাস ছাড়া কি পৃথিবীর কোন মানুষের জীবন চলবে? লেটেস্ট বৈজ্ঞানিকদের কৃষির গবেষণালব্ধ কথা, একজন মানুষ পৃথিবীতে সর্বোচ্চ বাতাস ছাড়া 3 মিনিট বাঁচতে পারে। কয় মিনিট? বাতাসকে যদি টোটাল আল্লাহ পাক বন্ধ করে দেন, পৃথিবীর মানুষ এই বাতাস ছাড়া সর্বোচ্চ 3 মিনিট বাঁচতে পারে, এর 1 সেকেন্ড বেশি বাঁচার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। পানি ছাড়া একজন মানুষ সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত বাঁচতে পারবে। খাবার ছাড়া একজন মানুষ সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারবে। এর চাইতে বেশি বাঁচার যোগ্যতা কোনো মানুষের বডিতে আল্লাহ পাক ওইরকম সিস্টেম করে তৈরি করেন নাই। তাহলে যে বাতাস ছাড়া আমার 3 মিনিটের পরেই জীবন অবসান ঘটবে, সেই বাতাস জন্মের পর থেকে অর্ধবধি নিলাম কোনো বেতন বিল দিতে হয়েছে কি? কেন? কারণ এগুলি আমাদের সেবার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা আজীবন আম গাছ থেকে আম খাচ্ছি, জাম গাছ থেকে জাম খাচ্ছি। এই অঞ্চলের লোকেরা যদি এই বছরে ইবাদত কম করে, তাতে কোনো মিঠা আমের গাছ জিদ করে রাগ করে তেঁতুল দেওয়ার যোগ্যতা রাখে কি? যেই বছর এই অঞ্চলের লোকেরা সৃষ্টিকর্তার গোলামি ঠিক মতে করে নাই, এজন্যে আমি আর মিষ্টি আম না দিয়ে তেঁতুল দেব, এ যোগ্যতা আম গাছের আছে? কেন নাই? কারণ আম গাছকেও আল্লাহ পাক মানুষের অবৈতনিক খাদেম বানায় রাখছেন। খেদমত করবা তো আম দিয়েই খেদমত করতে হবে, জাম গাছ তুমি খেদমত করবা তো জাম দিয়েই করতে হবে। শুধু তাই না, আল্লাহ পাক মোহসেনে আজম, আমরা যে আমাদের বাসায় যে গবাদি পশুগুলি আছে, যেমন ধরেন গরু, গরুর পেটে যতক্ষণ পর্যন্ত গাভীর পেটে বাচ্চা না আসে অতক্ষণ পর্যন্ত তার স্তনে দুধ আসে কি? তাহলে এই গরুর গাভীর স্তনে দুধ এসেছে আমার কারণে, বাড়িওয়ালার কারণে, রাখালের কারণে, গাছিয়ারের কারণে, না ওর পেটের বাচ্চার কারণে? বাচ্চার কারণে দুধ আসলো, সেই বাচ্চা জন্মের পরে আমরা ইনসান আমাদের সেই গাভীকে এক জায়গায় ধরে বেঁধে রেখে দিলাম, সেই বাচ্চার কারণে আল্লাহ পাক গাভীর স্তনে দুধ দিলেন, সেই বাচ্চাটাকে আর এক জায়গায় বেঁধে রেখে দিলাম, বাচ্চাটা সারা রাত মা মা বলে ডাকতে থাকে তার মাকে, মা গো তৃষ্ণায় জীবন যায়, মা গো ক্ষুধায় জীবন যায়, হাম্বা হাম্বা করে তার কণ্ঠের ভাষায় বুঝাইতে থাকে, মা তখন তাকে বুঝাইতে থাকে, গাভীও তাকে বুঝাইতে থাকে, তুমি আর আমি যাদের জন্য সৃজিত হয়েছি, তোমাকে আর আমাকে, যদিও তোমার কারণে আমার স্তনে এসেছে দুধ, কিন্তু তুমি এবং আমি যাদের খেদমতের জন্য আমরা সৃজিত হয়েছি সেটা হলো মানুষ। সকালবেলায় আমার স্তন থেকে তারা দুধ নেওয়ার পরে, তাদের সেবার খেদমত করার পরে যতটুকু এক্সেস হয়ে যাবে এতটুকু দিয়ে আমি তোমার খেদমত করতে পারবো। সম্মানিত শুনি, চন্দ্র মানুষের জন্যে, সূর্য মানুষের জন্যে, গ্রহ নক্ষত্র মানুষের জন্যে, রাশি তারকা মানুষের জন্যে, হয়তো ডাইরেক্ট মানুষের উপকার করে না হয় ইনডাইরেক্ট মানুষের উপকার করে। উপকার করে না, উপকারে আসে না এমন কোন জিনিস আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেন নাই। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি তো ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছুকে। সুবহানাল্লাহ বলেন, সব আমার গুলামি করে, এ মেয়াদ আমাদের গুলামি করে, জমিন আমাদের গোডাউন তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। পৃথিবীর যতই উন্নত মানের রাষ্ট্র দেখেন না কেন, যতই উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি হোক না কেন, গোডাউন ব্যক্তিগত গোডাউন হোক আর সরকারি গোডাউন হোক, সেখানে সম্পদ রাখলে কিছুদিন পরে কমে না বাড়ে? যদি বলেন কমে, হয়তো বা ইঁদুর বাদরে খায় না হয় মানুষে খায়। ঠিক বললাম না ব্যাথিক বললাম? ব্যক্তিগত গোডাউন থেকে ইঁদুরে খায়, সরকারি গোডাউন থেকে মানুষেরাই খায়। ব্যক্তিগত গোডাউন হোক আর সরকারি গোডাউন হোক, সেখানে সম্পদ সংরক্ষণ করলে জীবনেও কোনোদিন বাড়ে না কমে। কিন্তু জমিনকে আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রে এমন গোডাউন তৈরি করে দিয়েছেন, কৃষক ধান লাগাবার আগে গোলার থেকে চকচকা মাত্র 5 কেজি ধান এনে জমিন এই গোলার ভিতরে ছেড়ে দিবে, গোডাউনের ভিতরে ছেড়ে দিবে। জমিন ওই 5 কেজি ধান থেকে ঘাস গদায়া, সেই ঘাস থেকে 50 মন ধান কৃষকের ঘরে আবার ফেরত দিবে। ঠিক বললাম না ব্যাটি বললাম? তাহলে জমিন কেউ আল্লাহ পাক গোডাউন হিসাবে তৈরি করেছেন, কিন্তু মানুষের তৈরি করা গোডাউনের মতো মানুষের তৈরি করা গোডাউনে সম্পদ রাখলে কমে, জমিনকে আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষের জন্য গোডাউন হিসাবে তৈরি করেছেন। এই সমস্ত জিনিসগুলি মানুষের দরকার, এগুলি জমিনের মাঝে ছেড়ে দিয়ে জমিন এটাকে বাড়ায়া ছাড়ায়া 5,000 কোটিতে রূপান্তরিত করে। যেগুলি মানুষের জীবনে দরকার নাই সেই সমস্ত সম্পদকে জমিনের ভিতরে রেখে দিলে জমিন এগুলিকে নিঃশেষ করে দেয়। যেমন মরা মানুষের লাশ, এটা মানুষের খুব দরকার না? এটা মাটিতে পানিতে মাটির ভিতরে রেখে দিলে 10 বছর পরে আর কোনো গন্ধ চিহ্ন থাকে কি? ছাগল একটা মরে গেছে, এটা মানুষের জীবনে খুব দরকার? এটা মাটিতে রেখে দিলে 10 বছর পর তার কোনো চিহ্ন থাকে কি? ল্যাট্রিন করেছেন এর আগে এই মাদ্রাসার 500 ছেলে ল্যাট্রিন করে পুরো এরিয়া ফুল কভার করে দিয়েছে, এরপরে মাটি চাপা দিয়ে রাখলেন, 5 বছর পরে যখন সেখানে খনন করবেন আর কোনো দুর্গন্ধ আছে কি? তার মানে আল্লাহ তাআলা কম্পিউটারের চাইতে আরো অত্যাধুনিক গোডাউন তৈরি করেছেন জমিনকে। আমার যা দরকার এগুলি জমিনের মাঝে দিলে জমিন পাড়ায়া কারায়া আমাকে বিপুল হারে ঘরত দিয়ে দেয়। যেগুলি আমার নিষ্প্রয়োজন এগুলি জমিনের মধ্যে রাখলে জমিন কষ্ট করে হলেও তা হজম করে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে তাই বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যে জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলি তোমাদের খতমারে তোমাদের সেবার জন্য। একটা তথ্য আপনাদের খেদমতে বলেই সামনে দিকে অগ্রসর হব। আপনারা বলেন, আপনারা শিক্ষিত মানুষ জেনে থাকবেন, জনপ্রাণী বিশেষজ্ঞদের মতামত হলো পৃথিবীর ভিতরে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম হলো ডলফিন। ডলফিন আপনারা চিনেন না? ডলফিন চিনেন তো? বাস্তবে না দেখেও ছবি তো দেখেছেন। এই ডলফিন কি কোনো পাগারে পুকুরে নদীতে নালাতে খাল বিলে যমুনাতে বদলাতে মেঘনাতে হয়? কোথায় হয়? মহাসমুদ্রে, সাগরে। সাগরে কি মানুষ থাকে? তাহলে ডলফিন জন্মে সাগরে যেখানে মানুষ থাকে না। সেই মহাসাগরের ভিতরে ডলফিনকে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন মানুষের সেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। মৎস্য পানি পশু যারা আছে, পানির প্রাণী যারা আছে, এই এদের উপরে যারা বিশেষ জ্ঞান অর্জন করেছেন তারা বর্ণনা করেন, প্রত্যেকটি ডলফিনের বডির সাথে আল্লাহ পাক কুদরতি রাডার আর কম্পিউটার সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে রাডার আছে না? কম্পিউটার আছে, রাডার ঘুরতেছে, কম্পিউটারের মনিটরের সামনে কোনো মানুষ বসে আছে। বাংলাদেশের আকাশসীমায় কোনো কিছু ঢুকলেই রাডারে ধরা পড়ে, কম্পিউটারের মনিটরে তা দেখা যায়। সাথে সাথে অ্যাকশন নিতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আল্লাহ পাক ডলফিনের বডিতে কুদরতের রাডার আর কম্পিউটার সেট করে দিয়েছেন। মানুষ যখন তাদের প্রয়োজন মেটাবার জন্যে সাগরের ভিতরে ট্রলার নিয়ে যাইতেই থাকে, যাইতেছে তো যাইতেছে, সামনে 200-500 গজ সামনেই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন শুরু হয়েছে। যদিও তাদের কাছে আবহাওয়া বার্তা সংগ্রহের জন্য যন্ত্রপাতি থাকে, কিন্তু আপনারা জানেন অনেক সময় আবহাওয়া অফিস মিস গাইড করে। সেই মুহূর্তে এই ট্রলার চলতেই থাকলে জলোচ্ছ্বাসের কবলে নিমজ্জিত হয়ে মানুষ মরে যাবে। সেই মারাত্মক মুসিবত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক অবৈতনিক খাদেম বানায় রাখছেন মানুষের জন্য ডলফিন। যখন যাইতেই থাকে ডলফিনের শরীরের ভিতরে রাডার আছে, সাইরন বেজে ওঠে, ও বুঝতে পারে আমি যার সেবার জন্য সৃষ্টিত হয়েছি তারা এখন বিপদ সম্মুখীন। ডলফিন 1,000 গজ পানির গভীর থেকে উড়ান মেরে পানির উপরে তার গডিকে ভাসমান অবস্থায় ভাসাইয়া দেয়। ট্রলারের চালক গডি ডলফিনকে দেখে বুঝে এটার এক সিগন্যাল, বিপদ সংকেত। সে দেশ কুকিয়ে কমিটমেন্ট করতে থাকে এদিকে না, ক্লাস আলম সন্তান এদিকে যাও, নিরাপদে বুঝতে পারবে। জলপ্রাণী বিশেষজ্ঞরা বর্ণনা করেছেন, অনেক সময় এমন হয়েছে ডলফিন অনেক দূরে ছিল, আস্তে আস্তে তলাটা জলোচ্ছ্বাসের কবলে পড়ে নিমজ্জিত হয়ে গেছে, মানুষ সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছে, সেই মুহূর্তেও আল্লাহ পাকের তৈরি করা মানুষের গোলাম ডলফিন মানুষদেরকে নিজের পিঠের উপরে বহন করে উপকূলে নিরাপদে নামিয়ে দিয়ে গেছে। তাহলে পৃথিবীর সবকিছু কার জন্যে বলেন? কাদের কল্যাণে বলেন? মানুষের তিন জাতির কল্যাণে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন তৈরি করেছেন, গ্রহ তৈরি করেছেন, নক্ষত্র তৈরি করেছেন, গ্যালাক্সি তৈরি করেছেন, ধূমকেতু তৈরি করেছেন, আসমান জমিনের সবকিছু তৈরি করেছেন। দুনিয়ার তাম কিছু মানুষের গোলামি করবে, শর্ত হল একটা, মানুষ কার গোলামি করতে হবে? আল্লাহ। আজকে আমাদের যেখানেই যাই সেখানেই অভিযোগ, বাবাদের অভিযোগ হুজুর, সন্তানেরা ছেলের বাবার সন্তানেরা বাবার খেদমত করে না, কথা মানে না, এজন্য একটু ওয়াজ করেন। স্বামীরা বলে হুজুর স্ত্রীরা এখন আমাদের কমান্ড মানে না, এজন্য একটু ওয়াজ করেন। মহাজনেরা বলে হুজুর আমাদের শ্রমিকেরা আমাদের কথা মানে না, খালি জানা পড়ায় দেয়, এজন্য একটু ওয়াজ করেন। বিচারেরা বলে হুজুর এখন আর মানামানি নাই, হুজুর এজন্য একটু ওয়াজ করেন। সম্মানিত শুনি, বিচার বলে ছাত্র কথা শুনে না, মহাজন বলে আমাদের কর্মচারীরা কথা মানে না, বাবা বলে সন্তান কথা মানে না, স্বামী বলে স্ত্রীর কথা শোনে না। সম্মানিত শুনি, কিন্তু কেন স্ত্রীর কথা স্বামী শোনে না, কেন বাবার কথা সন্তান শোনে না? এর পিছনে কখনো থিসিস করার মতো সুযোগ হয় নাই, শুধু অভিযোগই উত্থাপন করা হয়। সম্মানিত শুনি, ওই সন্তান যেই সন্তান তার মালিকের হুকুমের বাইরে যায় না, সেই যেই বাবা তার মালিকের হুকুমের বাইরে যায় না, সেই বাবার হুকুমের বাইরে তার সন্তান যাইতে পারে না। যেই স্বামী তার সৃষ্টিকর্তার হুকুমের বাইরে যায় না, তার স্ত্রী তার হুকুমের বাইরে যাইতে পারে না, যেই পিতার মালিকের হুকুমকে লঙ্ঘন করে না, তার সত্ত্বে তার হুকুমকে লঙ্ঘন করতে পারে না। আমি আগে আমার সৃষ্টিকর্তার হুকুম লঙ্ঘন করেছি, তাই তো আমার সন্তান আমার হুকুমে বৃদ্ধাঙ্গুলি দেখায়। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল যা বুঝবেন, এই পৃথিবীর ভিতরে আজও যদি মুসলমান তামাম দুনিয়ার সকল মানুষ যদি সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারে, সব ক্ষেত্রে যদি আসমানের মালিকের কমিটমেন্ট অনুযায়ী চলতে পারে, একমাত্র একজনকে যদি ভালো করে চলতে পারে, ও মুসলমান সন্তান কেন স্ত্রী কেন, এ পৃথিবীর তামাম হিংস্র প্রাণীগুলো আমার আপনার খাদেম হয়ে যাবে। তামাম দুনিয়ার ভিতরে নাম করা দার্শনিকদের অন্যতম আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যার দর্শন এমএ ক্লাসের ভিতরে পড়ানো হয়, বিয়ের ভিতরে পড়ানো হয়, ওনার দর্শন আমাদের কওমি মাদ্রাসার ভিতরেও পড়ানো হয়, আমরাও করেছি। মুসলমান তার রচিত একটা ফার্সি কবিতার কিতাব আছে নাম বুসেতা, এর ভিতরে সুন্দর করে ঘটনা লেখেন, উনি বর্ণনা করেন, একে দিদামাজার সায়েরু দেবার চেপে সামোদম্বল পলঙ্গে সোয়ার জুনা হউলে সাহালে পরমান্নেশ্বর কেতর সিদানম পায় রক্ষণ বাবার তাবার তুম পুনা দস্তে বর লব্যের যে সাদি মোদার ইঞ্চে দিদি সে গো সুহাম গর দানা রূপ মে দাওয়ার মপিট কে গর দান্না পিচাদ যে রূপ মে তুমি কে গর দান্না পিচাদ যে রূপ মে তুমি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন লুদেবার শহরের উপকণ্ঠ দিয়ে ঢুকতেছিলাম, হঠাৎ করে দেখতে পারলাম একজন আল্লাহর বান্দা বয়োবৃদ্ধ মানুষ মারাত্মক অবস্থার ভিতরে সামনের দিকে অগ্রসর হয়, শোয়ার হয়েছে একটা হিংস্র প্রাণী সিংহের উপরে, হাতের মধ্যে চাবুক বানিয়েছে বিষধর একখানা সাপ দিয়া। লোকটার অবস্থা দেখে আমার পীরের ভিতরে ভিতরে সন্তুষ্টতা কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি নিজের পথ পর্যন্ত সামনের দিকে চলার মতো আর ক্ষমতা রাখি না। তামাম বড়ি যখন কাঁপতেছে, আল্লাহর বান্দা দূরের থেকে আমার অবস্থান গুলো দেখে মুস্কি হাসি দিল, তার জহাতের জবানের মধ্যে বন্ধুরা আমার আঙ্গুল খানা এরকম করে রাখলো, রাখার পরে আমার দিকে ফাইখানা করে ডাকতে বলেছে, কে সাদি মোটার ইঁটে দিদি সে গো, এ যে সাদি তুমি কি আমার অবস্থান দেখে আশ্চর্য হয়ে গেলে, এখানে তো আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ তুহাম গর জানা রূপ মে দাওয়ার মতি সে গর জানা পিচার যে রূপ মে তুমি সে গর জানা পিচার যে রূপ মে তুমি শেখ সাদী, আমি একটা মাত্র মন্ত্র তোমার শিখাই দিতে চাই, এই মন্ত্র তুমি যদি শিখে যাও আল্লাহর কসম আমার মতো অবস্থান তোমার হইতে কোনো দেরি হবে না। একটা মাত্র মন্ত্র তুহাম করা দানা ঢুকবে দেওয়ার মতো, তুমি যদি আসমান তোমার সৃষ্টি কথা আল্লাহর হুকুম থেকে তোমার বস্ত্রকে ঘুরায় না নেও, পৃথিবীর কোন মখলুক তোমার হুকুমের বাইরে যেতে পারবে না। তুমি ভালো করে খুঁজে দেখো, তোমার হুকুম তোমার সন্তান মানে না, কারণ হলো তুমি তোমার সৃষ্টিকর্তার হুকুমই লঙ্ঘন করেছ। তোমার হুকুম তোমার ওয়াদা তোমার স্ত্রী মানে না, কারণ তুমি তোমার মালিকের সাথে সম্পর্ক নষ্ট করেছ, তাই তোমার স্ত্রী তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায়। লাইনে আসমানের মালিকের সাথে তুমি যদি শেয়ার করতে পারো, তামাম দুনিয়া তোমার সাথে শেয়ার করতে ব্যর্থ হবে। আমি বহু দূরের কথা বলবো না, আমাদের বাংলাদেশের এক বিশিষ্ট হুজুর ছিলেন, আপনারা নাম শুনেছেন, পটিয়া মাদ্রাসার সাবেক মহতামিম হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই বছরে মার্চ মাসের 28 ফেব্রুয়ারি এবং পয়লা মাস পটিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদের দোয়াতে আমার জীবনের বড় আশা ছিল যে আমি যেদিন পটিয়ার হাটহাজারিতে বয়ান করতে পারবো সেই দিন বুঝবো যে আল্লাহ আমারে বয়ান হিসেবে কবুল করছে। 3 বছর হয় হুজুর আমাকে দাওয়াত করেন, 2 বছর হয়, আমি 2 বছরে যেতে পারিনি। এইবারে হুজুর বলছেন মাওলানা এইবার আর কোনো রকমের কৈফিয়ত মানা হবে না, পটিয়া মাদ্রাসার মাহফিল আসতে হবে। পরে আমি বলছি হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ 28 তারিখে আমি সিলেটের ডাবল প্রোগ্রাম, মনে হয় ডাবল না রিডাবল 3টা প্রোগ্রাম হবে, তো প্রোগ্রাম সেরে রাত্রে এসে সকালবেলার ফার্স্ট ফ্লাইটে আমি ইনশাআল্লাহ চলে যাবো পটিয়াতে, এবং আমি যাওয়া মাত্র আমাকে বয়ান দিয়ে দেবেন হুজুর, যাতে করে 2 ঘন্টা পরে আবার আমি ফ্লাইটে ব্যাগে চলে এসে আমার রাত্রের প্রোগ্রাম আর এক জায়গায় ধরতে পারি। পটিয়াতে তো সারাদিন ওয়াজ হয়, বাবুনগর মাদ্রাসায় সারাদিন ওয়াজ হয়, নাসিহাত বড় মাদ্রাসায় সারাদিন ওয়াজ হয়, ওইখানে এই যে 16 ঘর মাদ্রাসাতেও সারাদিন ওয়াজ হয়। আল্লাহ পাক সেখানে অংশগ্রহণ করাইছেন। দিনের শুধু একটা দাবান না, সেটা হলো আল্লাহ পাক পরকালে যদি, অনেকেই আমাকে বলে যে আপনি শুধু মাদ্রাসার দাওয়াত নেন, অথচ কিছু লোক আছে যারা মাদ্রাসার দাওয়াত নেয় না, শুধু পাড়া মহল্লা কেলা দেবের দাওয়াত নেয়, আপনি শুধু মাদ্রাসা দাওয়াত নেন, আপনি কেলাবের দাওয়াত নেন না, আপনারা মাদ্রাসার দাওয়াত নেয় না কেন? হ্যাঁ বললাম দেখো মাদ্রাসার দাওয়াতে তো টাকা বেশি পাওয়া যায় না, কারণ কোন মাদ্রাসাওয়ালা কি এক বক্তাকে দাওয়াত দেয় 40,000 টাকা দিবে? কখনোই না। 40,000 টাকা হলে একজন মুহাদ্দিসের 4 মাসের বেতন হবে, 4 মাস। সুতরাং কোন মাদ্রাসাওয়ালা 40,000 টাকা দিয়ে কোনো বক্তা দিবে না, তবে কেলাওয়ালারা দিবে, ওই গ্রামের যুব সমাজের পত্রিকায় দিত তফসিলওয়ালারা দিবে, কারণ ওরা বাইরে যখন দাঁড়াইছে সবাই ওদেরকে দেখে ভয়ে কাঁদা দিছে, তুলছে 5 লাখ ওদেরকে দিলে সমস্যা কোথায়? 40,000। আমি কেলাবের দাওয়াত নেই, আমি কবরস্থান মসজিদ এগুলার দাওয়াত নেই না, খুব চেষ্টা করি শুধুমাত্র কওমি মাদ্রাসার দাওয়াত নিতে। কেন? আমার টার্গেট আর একটা, পটিয়া মাদ্রাসায় বাবুনগর মাদ্রাসায় খেদমত করার পর, জিনি মাদ্রাসায় বয়ান করার পর, ষোলঘর মাদ্রাসায় বয়ান করার পর, পটিয়া মাদ্রাসায় বয়ান করার পর, দুনিয়ার থেকে একদিন তো আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক পরকালে যখন ডাকবে বলবে পটিয়ায় কারা কারা খেদমত করছো তারা দাঁড়াও আমিও দাঁড়াবো, পটিয়ায় কারা কারা খেদমত করছো দিনের মশাল জ্বালাইছো তারা দাঁড়াও আমিও দাঁড়াবো, কারণ পটিয়ার প্রথম প্রতিষ্ঠাতা যারা তারা না হয় তাদের জীবনের 70 বছরের জীবন দিয়া ইসলাম রক্ষার জন্য শিয়ার কিনেছে, আমি না হয় 1 ঘন্টা সময় দিয়া পটিয়ার ইসলাম রক্ষায় আমি শেয়ার কিনেছি। যারা শেয়ার এক্সচেঞ্জের ব্যবসা করেন তারা জানেন কারো হাজার হাজার কোটি টাকার শেয়ার থাকে, কারো মাত্র 1 লক্ষ টাকার শেয়ার থাকে, কিন্তু শেয়ার হোল্ডারদের যখন মিটিং হয় হাজার কোটি টাকাওয়ালা যেমন চিঠি পায় 1 লক্ষ টাকার শেয়ার শেয়ারে কিনছে সেও চিঠি পায়। সম্মানিত শুনি, এই পটিয়া মাদ্রাসার সাবেক মহতামিম হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাই, তার সম্পর্কে আমরা শুনেছি উনি বড় হজি করেছেন 52 বার, ওমরা কতবার আল্লাহ জানে আর হাদিস আমাদের জানে, কারণ মানুষ হজ করতে গেলে 2-4 ওমরা করেই ফেলে, এটা এমনি করে ফেলে, ওমরা তো খুব লম্বা টাইম না, একদিন ইচ্ছা করলে 2-3টাও করতে পারে, ওরকম শক্তিশালী মানুষ হলে 52 বার বড় হজ করেছেন উনি। শাইখুল আরব ওয়াল আজম ছিলেন, শুধু বাংলাদেশের মুরিদানের মুর্শিদ ছিলেন না, আরবেও তার অনেক মুরিদান ছিল। উনি একবার সাউথ আফ্রিকাতে দিনের এক্সপোতে গেছেন, যাওয়ার পরে একটা প্রোগ্রামে যাবেন, তো প্রাইভেট গাড়িতে হুজুরকে নিয়ে রওনা করছে। আমাদের দেশে তো পীর দিয়া ঘর খাওয়া দেব, ঠিক বললাম না ঠিক বললাম? যত মোড় দেখবেন তত পীর, পীর হয় জিন্দা পীর না হয় মরা পীর, পীরের অভাব নাই মরা পীরই বেশি। মরে মরে খালি বাবার দরবার আর লাল সাধুকা পড়ে পাইন খাওয়ি। তার মানে আমার এক ড্রাইভার ছিল গত বছর, ও বলতো যে হুজুর আমি মরে যাওয়ার পরে ছেলে ছেলেদেরকে বলবো যে তোরা আমার একটা মাজার করিস। ওর নাম ছিল হলো রমিজ, ওই মাজার করে দেখে দিবি রমিজ সার মাজার, এবং আমি বলবো ওখানে দেখিস টাকা নিজ হাতে ফেলুন। ও হুজুর হয়তো আমাকে যারা কিনে তারা হয়তো কোনোদিন টাকা ফেলবে না, কিন্তু সময়ের পরিবর্তনে 50 বছর পরে যারা আসবে তারা মনে করবে না তারই বাবা কত বড় বাবাই ছিল। আসলে আমি ড্রাইভারি করছি হুজুরদের, এটা 50 বছরের পরের জেনারেশন জানবে না। কথাটা কি বুঝাইতে পারছি? যদিও ও হাসি ছলে বলেছে কিন্তু মারাত্মক দুঃখ আর বেদনার কথা। মোড়ে মোড়ে মাথা, মোড়ে মোড়ে মাথা, সম্মানিত শুধু এইরকম না, এদেশের কত পীর আছে যাদের মুখের ভিতরে দাঁড়িয়ে পর্যন্ত গজ আইবে, বুঝেন না? তার মানে দৈনিক সকালবেলা সেট করে কত পীর আছে যাদের পোশাক রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে কোনোমেই নাই, যাদের চলা কোরআনের দিকে পেশার সাথে কোনোদিন নাই, যারা অবাধে বেদনা নারীদেরকে বায়াত করে তাদের সাথে গল্প করে তাদেরকে নিয়ে আক্ষেপ দেয়, শয়তান ছাড়া কিছু হতে পারে না। প্রকৃত আল্লাহওয়ালা যারা, আমার দাদা বিশ্ব রহমতুল্লাহ আলাই, মহিউসুন্না সাহাবরা ভক্ত রহমতুল্লাহ আলাইকে আমি নিজের চোখে দেখেছি। ওনাকে উনি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেন, ওনাকে বহন করার জন্য শত শত গাড়ি আর কোটে জমা হতো। উনি যেই গাড়িতে উঠতেন সেই গাড়ির দুই দিকের গ্লাসের দিকে বড় লম্বা কাপড়ের পর্দা লাগানো থাকতো, কারণ পথ দিয়া যাইতে ভিন্ন জায়গায় নজর করলে বেগানা নারীর উপরে দৃষ্টি পড়বে, আর হাদিস শরীফের ভিতরে আসতে কোন পুরুষ যদি বেগানা নারীকে কামভাব দিয়ে একবার দেখে যদি তওবা না করে এই অপরাধে মরণের পরে পরকালে তার দুই চোখকে টেনে উপরে ফেলে সীসা করে দুই চোখ ধরে দেওয়া হবে। স্পষ্ট সহি হাদিস, স্পষ্ট সহি